হ্যাঁ, শরণার্থী বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, বাস্তুচ্যুত মানুষ এবং শরণার্থী যতই বাড়ছে, বিশ্বের ধনী রাষ্ট্রসমূহ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, আশ্রয় প্রার্থনার আইন কঠোর করছেন বিভিন্ন দেশ। এই অবস্থা চলতে থাকলে আগামীতে এই সংকট মহামারী রূপ ধারণ করতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। 2019 সালে বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ, সংঘাত, দারিদ্র সহ নানান কারণে শরণার্থী সংকট প্রকট আকার ধারণ করেছে। জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR এর বৈশ্বিক যোগাযোগ বিভাগের প্রধান জং গেরনি উইলিয়ামসের মতে, বর্তমান বিশ্বে শরণার্থী সংখ্যা বেড়েই চলছে।
The number of total displaced people is over 70 million. Of that, about 25 million are refugees. And we have seen, of course, with ongoing new...
তিনি বলছিলেন, বর্তমান বিশ্বে 70 মিলিয়ন অর্থাৎ 7 কোটি মানুষ বাস্তুচ্যুত, এর মধ্যে 25 মিলিয়ন অর্থাৎ 2 কোটি 50 লক্ষ মানুষ শরণার্থী। সিরিয়া, ভেনেজুয়েলা, মিয়ানমার এইসব দেশ থেকে যারা শরণার্থী হয়েছেন তাদের সংখ্যা দিন দিন বাড়ছে। UNHCR মুখপাত্রী উইলিয়ামস আরও বলেন, এই শরণার্থীদের বেশিরভাগই নিজ দেশে ফিরতে পারেনি 2019 সালে। সিরিয়া, আফগানিস্তান, দক্ষিণ সুদান, রোহিঙ্গা, সোমালি এরাই সবচেয়ে দুর্দশাগ্রস্ত জনগোষ্ঠী যারা বাস্তুচ্যুত এবং শরণার্থী হয়েছেন হচ্ছেন। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, জলবায়ু সংকট সামনে একটি বড় হুমকি, যাতে বহু মানুষ আগামী কয়েক বছরে বাস্তুচ্যুত হবে। এই সংকটের কারণে সৃষ্টি হচ্ছে নানান বাড়তি সমস্যা, মানবিক সংকট। হিউম্যান রাইটস ওয়াচ রেফিউজি রাইটস প্রোগ্রামের বিল ফ্রেলিক এ প্রসঙ্গে কথা বলেন।
It's a lack of direct support through financial support and resettlement. It's also the example that the European Union, the United States, Australia...
তিনি বলছিলেন, বাস্তুচ্যুত এবং শরণার্থীদের ফিরিয়ে নেবার জন্য যথাযথ সাহায্য এবং আর্থিক সহায়তা অপ্রতুল। ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ বহু ধনী দেশ শরণার্থী এবং বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় দেওয়ার নীতি কঠোর করছে দিন দিন। এসব দেশে তাদের নিজেদের সমস্যা কাটানোর দোহাই দিয়েই এসব কঠোর নীতি করা হচ্ছে। কোনো কোনো দেশ বলছে, ইসলামোফোবিয়ার কথা, বর্ণবাদের দোহাই দিচ্ছে অনেকে, অর্থনৈতিক, রাজনৈতিক নানান সংকটের কথাও বলা হচ্ছে। মধ্য ডিসেম্বরে UNHCR এর উদ্যোগে গ্লোবাল রেফিউজি ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের পক্ষ থেকে বাস্তুচ্যুত এবং রোহিঙ্গা শরণার্থীদের সংকট মোচনে 770টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। জাতিসংঘ আশা করছে, এই প্রতিশ্রুতি রক্ষা করলে শরণার্থী সংকট মোচনে কিছুটা ইতিবাচক ফল আসবে। 2017 সালের 25 আগস্টের পর থেকে বাংলাদেশে প্রাণ বাঁচাতে পালিয়ে আশ্রয় নেওয়া 7 লাখ এবং আগের আরও কয়েক লাখ মিলে মোট 11 লাখ রোহিঙ্গা কক্সবাজারের শরণার্থী শিবিরে মানবতার অবস্থায় বসবাস করছেন। বাংলাদেশ মিয়ানমারের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি নিয়ে চুক্তি হয়েছে এবং সেই চুক্তি বাস্তবায়নে কোনো কাজ হচ্ছে না এখনো পর্যন্ত। কেউ ফিরে যেতে চাচ্ছে না রোহিঙ্গারা, তাদের অধিকার, নাগরিকত্ব এবং নিরাপত্তার নিশ্চয়তা মিয়ানমারের পক্ষ থেকে না পাওয়া পর্যন্ত। কসপ্তাহ আগে গাম্বিয়া ওয়াইসের পক্ষে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করেছে। মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার দাবি করেছে তারা। সেই মামলার শুনানিতে মিয়ানমারের প্রধান নেত্রী অং সান সু চি অস্বীকার করেছেন গণহত্যার কথা। নতুন বছর রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরও ভয়াবহ একটি বছর হবে বলে আশঙ্কা করছেন অনেক বিশেষজ্ঞ, কারণ তাদের জন্য পর্যাপ্ত তহবিল নেই, শরণার্থী শিবিরে খাদ্য নেই, পানীয় নেই, অর্থ এবং স্বাস্থ্য সংকটে রয়েছেন তারা। প্রতিদিন নতুন নতুন শিশুর জন্ম হচ্ছে সেখানে, জনসংখ্যা বাড়ছে হু হু করে। তাদেরকে ভাষাঞ্চর নামের একটি স্থানে পুনর্বাসনের চেষ্টা করছে বাংলাদেশ সরকার, তাও নিশ্চিত নয়, কেউই সেখানে যেতে চায় না, চরটি বসবাসের উপযোগী নয় এই অভিযোগে। এই অবস্থায় বাস্তুচ্যুত এবং রোহিঙ্গা সংকটের সমাধান কোথায়, কিভাবে এই সংকট নিরসন করা যায়, ভবিষ্যৎ কি, এসব প্রশ্ন নিয়ে ইফসার প্রধান নির্বাহী আরিফুর রহমান কথা বলেছেন কিছুক্ষণ আগে আমার সঙ্গে। শোনা যাক তার কথা।
আমি যেহেতু মাঠ পর্যায়ে একজন উন্নয়ন সংগঠক হিসেবে কাজ করি, তো আমার যে অভিজ্ঞতা সেটা হচ্ছে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা। পাশাপাশি আমরা যেহেতু নজর রাখছি যে আন্তর্জাতিক বিশ্বে কি ঘটছে, আমাদের দেশে কি ঘটছে, যার প্রতিফলন হচ্ছে মাঠে, তো আমরা দেখছি যে আসলে সমস্যা কিন্তু সমাধানের, ঠিক সুষ্ঠু সমাধানের আমরা কিন্তু পথ পাচ্ছি না। আমাদের বাংলাদেশে যে 2017 সাল থেকে আমাদের এই যে নতুন করে আমরা আমাদের যে সমস্যাটি তৈরি হয়েছে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে, সরকারের যথেষ্ট প্রচেষ্টা আছে, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো, জাতিসংঘ এবং বিভিন্ন উন্নয়ন সংগঠনগুলো অনেক ধরনের কর্মকাণ্ডগুলো করছে, কিন্তু সমস্যাটি যেহেতু স্থানীয় সমস্যা নয়, এটি একটি আন্তর্দেশীয় এবং এটি আসলে একটি বৈশ্বিক সমস্যা, আন্তর্জাতিক সমস্যা, সুতরাং এই সমস্যার সমাধান কিন্তু আন্তর্জাতিকভাবেই হতে হবে, এবং বিশেষ করে এই রোহিঙ্গা শরণার্থী যারা জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে মায়ানমার, সেজন্য মায়ানমার সরকারকেই কিন্তু আসলে মূল সমাধানের দায়িত্বটা নিতে হবে। কিন্তু আমরা অত্যন্ত আশাহত যে দুবছর হয়ে গেল কিন্তু আসলে এটার সঠিক কোনো সমাধান কিন্তু আমরা মায়ানমারের দিক থেকে আমরা পাচ্ছি না। তো এখন আন্তর্জাতিকভাবে যে অ্যাডভোকেসি গুলো হচ্ছে অথবা আন্তর্জাতিকভাবে যে প্রক্রিয়াগুলো হচ্ছে সেগুলো কেন জানি একটু ধীর গতি, এবং একজন আরেকজনের উপরে দায়িত্ব বা দোষ চাপানোর বিষয়টি। কিন্তু আমরা এই ক্ষেত্রে আমাদের যেটা বক্তব্য হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ এবং সংশ্লিষ্ট যেসব আন্তর্দেশীয় প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে সঠিকভাবে তাদেরকে তাদের দায়িত্ব পালন করতে হবে, এবং যত দ্রুত সম্ভব এটা সমাধান করার জন্য মায়ানমারকে বাধ্য করতে হবে।
আচ্ছা,
না হলে কিন্তু এই সমস্যার সমাধান কিন্তু হবে না।
এই রোহিঙ্গা সংকটের বিষয়ে তিনটি ছোট ছোট প্রশ্ন। এক নম্বর হলো, গাম্বিয়া আন্তর্জাতিক আদালতে মামলা করেছে এবং গণহত্যা অস্বীকার করেছে মিয়ানমার, এইটার ভবিষ্যৎ কি হতে পারে? এক। দুই নম্বর হলো যে রোহিঙ্গাদেরকে কক্সবাজার শরণার্থী ক্যাম্প থেকে ভাসানচর স্থানান্তরের যে প্রক্রিয়া সেটার কি ভবিষ্যৎ দেখছেন? আর তিন নম্বর হলো যে শরণার্থী সংকট নিরসনে যে পরিমাণে তহবিল দরকার সেটা কমে গেছে, এই তিনটি সমস্যার সমাধান আগামী বছরগুলোতে কিভাবে দেখছেন আপনি?
বিশেষ করে আন্তর্জাতিক আদালতে যেহেতু বিষয়টি এখন আদালতে বিচারাধীন, আমার এটা নিয়ে আসলে সরাসরি মন্তব্য করা উচিত হবে না। তবে আমরা যেটা চাই আন্তর্জাতিক আদালত একটা সুস্পষ্ট দিক নির্দেশনামূলক এবং কার্যকরী এক রায় দিবে যেটা মায়ানমারকে বাধ্য করবে এটা করার জন্য, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। এখন বাকিটা আমরা আদালতের পরবর্তী কার্যক্রম বা ধাপের উপর আমাদের দৃষ্টি থাকবে এবং আমাদের আশা হচ্ছে এটা। আর আপনি যেটা ভাষান্তরের কথা বলেছেন, এটা আমাদের সদস্য সরকারের একটা উদ্যোগ যে লাখখানিক রোহিঙ্গা শরণার্থীকে সেখানে নেওয়া এবং তার জন্য অনেক বাসস্থান এবং বিভিন্ন সেবাগুলো তৈরি করা হয়েছে, এবং এটার জন্য একটা স্বেচ্ছাসেবার মাধ্যমে, মানে অর্থাৎ এটা তো জোর করে করা যাবে না, এটা তাদের মধ্যে তাদেরকে উদ্বুদ্ধ করে একটা সুন্দর নিরাপদ প্রক্রিয়ার মাধ্যমে এটা স্থানান্তর করার জন্য একটা প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু এটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার, কারণ এতে অনেকেরই আগ্রহ আছে অনেকেরই অনাগ্রহ আছে, কিন্তু সরকার এটাকে অত্যন্ত সুন্দরভাবে এটাকে হ্যান্ডেল করার জন্য আসলে সচেষ্ট আছে। অর্থাৎ জোর করে কাউকে কিন্তু ভাষান্তরে পাঠানো হবে না, এটা আমরা যতটুকু বুঝতে পেরেছি, এবং সেখানে যে ব্যবস্থাগুলো করা হয়েছে এটি কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় যারা ভিজিট করেছে সকলেই কিন্তু এটা সাপোর্ট করেছে, না এখানে অনেক সুন্দর বাসস্থান এবং ইয়ে করা হয়েছে। কিন্তু কারা যাবে, কিভাবে যাবে, কত সংখ্যায় যাবে, কত ধাপে যাবে, সেই বিষয়গুলো পর্যায়ক্রমে আসলে আসবে, কিন্তু এখনো এটার কোনো প্রক্রিয়া শুরু হয়নি। আর তৃতীয় যে প্রশ্নটি করলেন যে আসলে আন্তর্জাতিক সহায়তা কমে আসছে, এটি সত্য। আপনি জানেন যে একটা জয়েন্ট রেসপন্স প্ল্যান বাৎসরিক ভিত্তিতে হয়, এবং জয়েন্ট রেসপন্সের জন্য যে পরিমাণ তহবিল বাজেট করা হয়েছে তার বড় অংশটাই কিন্তু আসলে আপনার সংগ্রহ হয়নি। এর অর্থ হচ্ছে যে মাঠ পর্যায়ে যা প্রয়োজন এই মানুষগুলিকে তাদের নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করা এবং সমন্বয় কার্যক্রমটাকে সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য যা তহবিল দরকার সেই তহবিল কিন্তু জোগাড় হয়নি। ফলে ফলশ্রুতিতে যেটা হচ্ছে যে চাহিদা অনুযায়ী আপনার সবগুলো কাজ কিন্তু করা সম্ভব হচ্ছে না, এবং এটা কিন্তু কমে যাচ্ছে, এটা কিন্তু অত্যন্ত আশঙ্কার বিষয়। এবং আমরা একজন উন্নয়ন কর্মী হিসাবে আমরা মনে করি যে নাগরিক অধিকারের জায়গায় যা যা কাজ করা দরকার সেটি কিন্তু সরকার এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো করতে হবে। তাহলে করতে হলে সেই তহবিলের যোগানটা কিন্তু নিশ্চিত রাখতে হবে, এবং সেটা কিন্তু একটা বৈশ্বিক দায়িত্ব, অর্থাৎ আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা দেশগুলো তাদের এই দায়িত্ব কিন্তু পালন করতে হবে, সরকারের উপর আমরা চাপিয়ে দিলে হবে না। কারণ সরকার কিন্তু অনেকভাবে করছে, কিন্তু সরকারেরও কিন্তু একটা লিমিটেশন আছে, হ্যাঁ, এবং সেই জন্য আর্থিক যোগান এই জেআরপির যে প্ল্যান অনুযায়ী বাজেট বরাদ্দ যাতে নিশ্চিত করা হয়, এবং তার জন্য যাতে দেশগুলো এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো যাতে তাদের তহবিল তারা যাতে যোগান দিতে পারে এই কার্যক্রমকে বাস্তবায়ন করার জন্য, এটার জোর দাবি জানাচ্ছি আমরা।
অনেক ধন্যবাদ এমডি আরিফুর রহমান, ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ আপনাকে।